বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজকাচার্য অষ্টোত্তর শত শ্রী শ্রীমান অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কি জয়। ইসকন ফাউন্ডার আচার্য হিজ ডিভাইন গ্রেস শ্রীল প্রভুপাদ কি জয়। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়। নামাচার্য শিল হরিদাস ঠাকুর কি জয়। প্রেম সে কহ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাশাদি গৌর ভক্তবৃন্দ কি জয়। শ্রী শ্রী রাধা কৃষ্ণ গোপ গোপীনাথ শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কি জয়। শ্রী বৃন্দাবন ধাম কি জয়। শ্রী মথুরা ধাম কি জয়। শ্রী জগন্নাথ পুরী ধাম কি জয়। শ্রী মায়াপুর নবদ্বীপ ধাম কি জয়। গঙ্গা মাই কি জয়। যমুনা মাই কি জয়। ভক্তি দেবী কি জয়। তুলসী মহারানী কি জয়। হরিনাম সংকীর্তন কি জয়। গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম কি জয়। সমবেত ভক্ত বৃন্দ কি জয়। গৌর প্রেমানন্দে হরি হরি। অল গ্লোরিজ টু দ্য অ্যাসেম্বলড ডিভোটিজ। অল গ্লোরিজ টু শ্রী গুরু অ্যান্ড শ্রী গৌরাঙ্গ। অল গ্লোরিজ টু শ্রী নম ওং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম্ দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবায়া ভগবতি উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্টিকি। শ্রীমদ ভাগবতম তৃতীয় স্কন্ধ দ্বিতীয় অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ শ্লোক ১২ না শ্লোক ১৫। শ্বাসান্ত রূপেষু ইতরৈ স্বরূপৈ অভ্যর্ধমানেষু অনুকম্পিতায়া। আত্মা পরাবর ঈশ মহৎ অংশ যুক্ত হি অজহ অপি জাতহ ভগবান যথা অগ্নি। শ্বাসান্ত রূপেষি তরৈ স্বরূপৈ অভ্যর্ধমানেষু অনুকম্পিতাত্মা। পরাবরেষ মহদংশ যুক্ত অজোপি জাতো ভগবান যথাগ্নি। কে তুমি লিখেছ? ভগবানের শান্ত ভক্তদের ইতরই অন্যেরা অভক্তেরা স্বরূপই তাদের প্রকৃতি অনুসারে অভ্যর্ধমানেষু পীড়িত হওয়ার ফলে অনুকম্পিত আত্মা কৃপাসিন্ধু ভগবান পর অবর চিন্ময় ও জড় ঈশা নিয়ন্তা মহৎ অংশযুক্ত মহত্তত্ত্বের অংশ সহ হি নিশ্চয়ই অজ জন্মরহিত অপি যদিও জাত জন্মগ্রহণ করেন ভগবান পরমেশ্বর ভগবান যথা যেন অগ্নি অগ্নি। অনুবাদ: চেতন ও জড় উভয় সৃষ্টিরই পরম কৃপাময় নিয়ন্তা পরমেশ্বর ভগবান অজ, কিন্তু যখন তার শান্তশিষ্ট ভক্ত এবং জড়া প্রকৃতির অধীন ব্যক্তিদের মধ্যে সংঘর্ষ হয় তখন তিনি মহত্তত্ত্ব সহ অগ্নি সদৃশ আবির্ভূত হন। তোমরা বলো, জড় চেতন ও জড় উভয় সৃষ্টিরই পরম কৃপাময় নিয়ন্তা পরমেশ্বর ভগবান অজ, কিন্তু যখন তার শান্তশিষ্ট ভক্ত এবং জড়া প্রকৃতির অধীন ব্যক্তিদের মধ্যে সংঘর্ষ হয় তখন তিনি মহত্তত্ত্ব সহ অগ্নি সদৃশ আবির্ভূত হন। তাৎপর্য, শিল প্রভুপাদের তাৎপর্য: ভগবত ভক্তেরা স্বভাবতই শান্ত, কেননা তাদের কোনো জড় আকাঙ্ক্ষা নেই। মুক্ত আত্মাদের কোনো আকাঙ্ক্ষা থাকে না এবং তাই তারা কখনো কোনো কিছুর জন্য শোক করেন না। কেউ যখন কোনো কিছু পেতে চায় তখন তার সেই বস্তু হারানোর ফলে সে শোক করে। ভক্তদের কোনো রকম জড় ধন সম্পত্তির আকাঙ্ক্ষা নেই এবং মুক্তিরও কামনা নেই। তারা তাদের কর্তব্যরূপে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত থাকেন এবং তারা কোথায় আছেন এবং কিরকম কর্ম তাদের করতে হবে সেই সম্বন্ধে তাদের কোনো রকম চিন্তা থাকে না। কর্মী জ্ঞানী ও যোগী সকলেই জাগতিক অথবা পারমার্থিক সম্পদ লাভ করতে চান। কর্মীরা জড়জাগতিক বস্তু চান আর জ্ঞানী ও যোগীরা চিন্ময় বস্তু লাভ করতে চান, কিন্তু ভগবত ভক্তেরা জড় অথবা চিন্ময় কোনো বস্তুই চান না। তারা কেবল ভগবানের ইচ্ছা অনুসারে জড় ও চেতন জগতে ভগবানের সেবাই করতে চান এবং ভগবানও সর্বদাই তার এই প্রকার ভক্তদের প্রতি বিশেষভাবে কৃপা পরবশ। জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ কি জয়, জয় শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাজ। ভগবান জড় ও চিন্ময় জগতের সর্বত্রই বিরাজমান এবং তার ভক্ত এবং অভক্তদের মধ্যে যখন সংঘর্ষ হয় তখন তার ভক্তদের রক্ষা করার জন্য তিনি আবির্ভূত হন। ঘর্ষণের ফলে যেমন বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়, সর্বব্যাপ্ত ভগবান তেমনি ভক্ত ও অভক্তদের মধ্যে সংঘর্ষের ফলে আবির্ভূত হন। কোনো উদ্দেশ্য সাধনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ যখন আবির্ভূত হন তখন তার সমস্ত অংশ এবং কলাও তার সঙ্গে আবির্ভূত হন। তিনি যখন বসুদেবের পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন তখন তার অবতরণ সম্বন্ধে বিভিন্ন প্রকার মতভেদ হয়। কেউ বলেন তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান স্বয়ং, কেউ বলেন তিনি নারায়ণের অবতার এবং অন্য কেউ বলেন তিনি ক্ষীরোদকশায়ী বিষ্ণুর অবতার, কিন্তু প্রকৃতপক্ষে তিনি হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এবং নারায়ণ পুরুষাবতার এবং অন্যান্য অবতারেরা তার লীলায় বিভিন্ন অংশগ্রহণ করার জন্য তার সঙ্গে আসেন। মহদংশ যুক্ত বলতে বোঝাচ্ছে যে মহত্তত্ত্বের স্রষ্টা পুরুষাবতারেরা তার সঙ্গে আবির্ভূত হয়েছিলেন। বৈদিক মন্ত্রে সেই সত্য প্রতিপন্ন করে বলা হয়েছে মহান্তং বিভুম আত্মানম। যখন কংস এবং বসুদেব ও উগ্রসেনের মধ্যে সংঘর্ষ হয় তখন শ্রীকৃষ্ণ বিদ্যুতের মতো আবির্ভূত হয়েছিলেন। বসুদেব এবং উগ্রসেন ছিলেন ভগবানের ভক্ত এবং কর্মী ও জ্ঞানীদের প্রতি কংস ছিল অভক্ত। শ্রীকৃষ্ণকে সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে। তিনি প্রথমে দেবকীর গর্ভরূপ সমুদ্র থেকে আবির্ভূত হয়েছিলেন এবং সূর্য যেমন সকালে পদ্মফুলগুলিকে উজ্জীবিত করে, ঠিক তেমনি তিনি ধীরে ধীরে মথুরা অঞ্চলের অধিবাসীদের সন্তুষ্টি বিধান করেছিলেন। দ্বারকার মধ্য গগনে উদিত হওয়ার পর সকলকে অন্ধকারাচ্ছন্ন শোকসাগরে নিমজ্জিত করে তিনি অস্তমিত হয়েছিলেন, যা উদ্ধব বর্ণনা করেছেন। এখানে ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ সম্বন্ধে বর্ণনা করা হচ্ছে। শ্রীকৃষ্ণের অপ্রকট লীলার পর উদ্ধব তার বিরহ প্রকাশ করে তিনি এই কথাগুলি বলছেন। শ্রীকৃষ্ণের অতি অন্তরঙ্গ ভক্ত উদ্ধব, তিনি ভগবানের নিরন্তর পার্শ্বচর ছিলেন। বৃহৎ ভাগবতামৃততে বর্ণনা করা হয়েছে যে শ্রীকৃষ্ণ ঘুম থেকে ওঠার আগে উদ্ধব শ্রীকৃষ্ণের প্রাসাদে আসতেন এবং রাত্রে শ্রীকৃষ্ণ যখন নিদ্রা যেতেন তখন উদ্ধব বাড়িতে ফিরে যেতেন। এইভাবে সারাদিন সারাক্ষণ তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে থাকতেন। তার রূপও শ্রীকৃষ্ণেরই মতো ছিল, তাকে দেখতেও ঠিক কৃষ্ণেরই মতো। তিনি কৃষ্ণের নিত্য পার্ষদ, অর্থাৎ তিনি কৃষ্ণের সারূপ্যের এক দৃষ্টান্ত, কৃষ্ণেরই মতো তাকে দেখতে। আর তিনি পোশাকও পরতেন কৃষ্ণের পরিত্যক্ত, যা কিছু সেগুলি তিনি গ্রহণ করতেন শ্রীকৃষ্ণের প্রসাদ রূপে। তিনি যে কাপড়গুলি পরতেন সেগুলি কৃষ্ণের ফেলে ছেড়ে দেওয়া যে কাপড় সেগুলো তিনি পরতেন। তিনি খাবার খেতেন শ্রীকৃষ্ণের উচ্ছিষ্ট সেই খাবারটি তিনি খেতেন এবং নিরন্তর তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে সঙ্গে থাকতেন। উদ্ধব কৃষ্ণের ভাই একদিকে, এক সম্পর্ক, আবার বন্ধু, কৃষ্ণের খুড়তুতো ভাই, আবার শ্রীকৃষ্ণের সখা বন্ধু, আবার তিনি শ্রীকৃষ্ণের মন্ত্রী, তিনি শ্রীকৃষ্ণকে মন্ত্রণা দিতেন। শ্রীকৃষ্ণ উদ্ধবকে জিজ্ঞাসা করতেন, উদ্ধব এখন আমার কি করব, এবং উদ্ধবও মন্ত্রণা দিতেন। উদ্ধব অত্যন্ত বিচক্ষণ, তিনি বৃহস্পতির শিষ্য, বৃহস্পতির কাছে তিনি জ্ঞান প্রাপ্ত হয়েছে। সুতরাং এই যে উদ্ধব, যিনি নিরন্তর শ্রীকৃষ্ণের সঙ্গে ছিলেন, তিনি শ্রীকৃষ্ণ যখন তার লীলা সংবরণ করলেন তখন তিনি অত্যন্ত বিরহ কাতর হয়ে পড়েছিলেন। শ্রীকৃষ্ণই তার লীলা সংবরণ করার আগে তাকে নির্দেশ দিয়েছিলেন তিনি যেন বদরিক আশ্রমে যান। কৃষ্ণ লীলা সংবরণ করার আগে সমস্ত যাদবদেরও তিনি এই জগৎ থেকে, এই ধরাধাম থেকে তিনি চিৎ জগতে ফিরিয়ে নিয়ে গিয়েছিলেন। যাদবদের মধ্যে একটা সংঘর্ষের সৃষ্টি করে শ্রীকৃষ্ণ তাদের এই জগৎ থেকে নিয়ে গিয়েছে। একাদশ স্কন্ধে তার বর্ণনা হয়েছে। কৃষ্ণ বিচার করলেন যে যাদবেরা এরা আমার অংশ সম্ভূত, অতএব এই জড় জগতে কেউ তাদের কিছু করতে পারবে, তারা এমনই শক্তিশালী যে জড় জগতে কেউই তাদের প্রতিহত করতে পারবে না। আর এটা অবশ্য কৃষ্ণেরই লীলা, কেননা ভগবান লীলা বিলাস করার পূর্বে তিনি তার ভক্তদেরকে এই জগতে নিয়ে, তার পার্ষদদের তিনি এই জগতে নিয়ে এসেছিলেন। সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্ষদম, শ্রী চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে এই বর্ণনাটি করা হয়েছে। তিনি তার সাঙ্গ, স অঙ্গ, উপ অঙ্গ, অংশ এবং পার্ষদ, এদের সকলকে নিয়ে তিনি আবির্ভূত। শ্রীকৃষ্ণ পূর্ণ পুরুষোত্তম ভগবান, লীলা পুরুষোত্তম ভগবান স্বয়ং। চৈতন্য মহাপ্রভু এবং কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই, পার্থক্যটি কেবল ভাবের পার্থক্য। কৃষ্ণ লীলা পুরুষোত্তম আর শ্রী চৈতন্য মহাপ্রভু ঔদার্য পুরুষোত্তম। শ্রীকৃষ্ণ তিনি তার লীলা বিলাস করছেন, বিশেষ লীলা ব্রজলীলা, যেই লীলায় কেবল এই লীলাতেই ভগবান সক্ষ, বাৎসল্য এবং মধুর এই তিনটি রসকে পূর্ণরূপে প্রকাশ করে, অন্য কোনো লীলায় তা হয় না। রামচন্দ্রের লীলায়, এমনকি বাসুদেব কৃষ্ণের লীলায় দ্বারকায় সেই তিনটি রস পূর্ণরূপে প্রকাশিত হয় না। এই তিনটি রস বৈকুণ্ঠে প্রকাশিত হয়নি, তার লেশ থাকতে পারে, রেশ থাকতে পারে। যেমন অযোধ্যায় এবং দ্বারকায় কিছুটা সক্ষ বাৎসল্য এবং মধুর রসের রেশ রয়েছে, আভাস রয়েছে, কিন্তু এই তিনটি রস কেবল বৃন্দাবনেই প্রকাশিত। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। এই যে উজ্জ্বল রস, যে মধুর রস, যা সমস্ত রসের সারাতি সার, সেই রসটি কেবল ব্রজেই প্রকাশিত, অন্য কোথাও তার প্রকাশ হয়। এখন শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, শ্রীকৃষ্ণ অবতার নন, তিনি সমস্ত অবতারের অবতারই। এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। শ্রীমদ ভাগবতের শুরুতে ভগবানের বিভিন্ন অবতারের বর্ণনা করা হল, পরে বলা হলো 21টি অবতারের বর্ণনা করার পর বলা হলো যে এরকম ভগবানের অসংখ্য অবতার রয়েছে। অবতার হি অসংখ্যয়, ভগবানের অসংখ্য অবতার রয়েছে, কিন্তু কৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের অবতারই স্বয়ং ভগবান। এই শ্রীকৃষ্ণ যখন এই ধরাধামে তার লীলা বিলাস করেন, সেটিও কখন তিনি করেন, ব্রহ্মার একদিনে একবার তার এই লীলা, তিনি এই ব্রজলীলা তিনি বিলাস করেন। অষ্টবিংশতি চতুর্যুগে ব্রহ্মার একদিনে 1000 চতুর্যুগ, আর সেই পরিমাপে তার রাত্রি, অর্থাৎ 1000 চতুর্যুগে ব্রহ্মার দিন, আবার 1000 চতুর্যুগে ব্রহ্মার এক রাত্রি। তাহলে এই যে কত হচ্ছে, 86 কোটি 400 লক্ষ বছর, এই সময়ে একবার কৃষ্ণ তার ব্রজলীলা প্রকাশ করে, এবং সেই ব্রজলীলার বৈশিষ্ট্য হচ্ছে যে সেই লীলাতে ভগবান তিনি অবতার নন, তিনি অবতরণ করছেন কিন্তু তিনি অবতার নন, তিনি স্বয়ং ভগবান, স্বয়ং ভগবান অবতীর্ণ। এখন এই লীলা বিলাসের সময় তিনি দুই রকমের ভক্তদের নিয়ে আসেন, এক হচ্ছে তার ব্রজের ভক্তরা, আরেক হচ্ছে দ্বারকার ভক্তরা। দ্বারকার ভক্তরা ঐশ্বর্যপর, আর ব্রজের ভক্তরা মাধুর্যপর। দ্বারকার ভক্তদের ঐশ্বর্য ভাব নিয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের সম্পর্ক। দ্বারকায় শ্রীকৃষ্ণকে, শ্রীকৃষ্ণ হচ্ছেন দ্বারকানাথ, আর দ্বারকা কি, দ্বারকা হচ্ছে সমস্ত বৈকুণ্ঠের সর্বোচ্চ স্থান হচ্ছে দ্বারকা। বৈকুণ্ঠ ঐশ্বর্যময়, সেখানে লক্ষ্মী দেবী বিরাজ করেন এবং সেই লক্ষ্মী দেবীরা নিরন্তর ভগবানের সেবা করে। আর সেই লক্ষ্মীদের, সমস্ত লক্ষ্মী দেবীর উৎস যে মহালক্ষ্মী, তিনি কে? মহালক্ষ্মী হচ্ছেন রুক্মিণী দেবী, তিনি দ্বারকায় বিরাজ করেন। অতএব দ্বারকার যে ঐশ্বর্য তা আমরা কল্পনাও করতে পারি। দ্বারকাতে ভগবান 16,000 মহিষী নিয়ে বিরাজ করছেন, আর সেই প্রতিটি মহিষীর এক একটি প্রাসাদ, আর সে কিরকম প্রাসাদ সে আমাদের কল্পনারও অতীত। সেখানে সেই প্রাসাদ যে কিরকম তা আমরা কল্পনাও করতে পারি। এখন সেই দ্বারকার লীলার বিলাসের সময় তিনি দ্বারকার যে তার পার্ষদেরা, তাদের নিয়ে তিনি অবতরণ করেন। আবার সেই লীলাতে স্বর্গের দেবতারাও অংশগ্রহণ করার সুযোগ পান। যে দেবতারা যারা কৃষ্ণ লীলায় প্রবেশের উপযুক্ত হয়েছেন, অর্থাৎ কৃষ্ণের দ্বারকা লীলায় ঐশ্বর্য, দেবতারা ঐশ্বর্যপর এবং তাই তাদের গতি দ্বারকায়। শ্রীকৃষ্ণ যখন লীলা বিলাস করেন তখন দেবতারা তার দ্বারকা লীলায় প্রবেশের সুযোগ লাভ করে। তাই আমরা দেখতে পাই শ্রীমৎ ভাগবতের শুরুতে, শ্রীমৎ ভাগবতের 10ম স্কন্ধের শুরুতে ব্রহ্মা যখন গাভীরূপী পৃথিবী এবং সমস্ত দেবদেবীদের নিয়ে ক্ষীর সমুদ্রের পাড়ে গিয়ে ভগবানের কাছে আবেদন করলেন যে অসুরেরা কিভাবে পৃথিবীকে নির্যাতন করছে, তখন ভগবান ক্ষীরোদ্যোষায় বিষ্ণু তিনি কি নির্দেশ দিলেন? তিনি ব্রহ্মাকে বললেন, ব্রহ্মার অন্তরে, ব্রহ্মা তার বাণী শুনতে পেলেন, তিনি কি বললেন, ঠিক আছে তোমরা চিন্তা করো না, আমি আসছি, আমি অচিরেই আসছি। এবং স্বর্গের দেবদেবীদের, দেবতাদের বলো তারা যেন যদু বংশে জন্মগ্রহণ। তাহলে এই যে যদু বংশে দেবতারা, কোন দেবতারা জন্মগ্রহণ করলেন? যারা ভগবানের লীলায় প্রবেশের যোগ্যতা অর্জন করেছে, অর্থাৎ যে সমস্ত দেবতারা ভগবত ভক্তি লাভ করেছেন তারা ভগবানের দ্বারকা লীলায় প্রবেশের সুযোগ পেলেন। ভগবানের লীলায় দুই প্রকার ভক্ত থাকেন। ভগবান যখন এই জগতে তার লীলা প্রকট করেন তখন দুই ধরনের ভক্ত থাকেন, নিত্যসিদ্ধ ভক্ত আর সাধন সিদ্ধ ভক্ত। অর্থাৎ যেমন দ্বারকা থেকে যারা ভগবানের নিত্য পার্ষদ, যেমন উদ্ধব, সুরসেন, এরা সব ভগবানের নিত্য পার্ষদ, তারা ভগবানের নিত্য লীলাতে দ্বারকাতে আছে, তারা এই লীলাতে অংশগ্রহণ করার জন্য ভগবানের সঙ্গে এলেন। আর সাধন সিদ্ধ ভক্ত কারা? এখানে যারা সাধনা করে ভগবানের ভক্তি লাভ করেছে, সাধক ভক্ত, সাধনার ফলে তারা সিদ্ধি লাভ করার উপযুক্ত হয়েছে। এখন এই দ্বারকা লীলাতে এই সাধন সিদ্ধ ভক্তরা হচ্ছেন স্বর্গের দেবতারা। ঠিক তেমনি ব্রজলীলাতেও ভগবানের নিত্য পার্ষদ রয়েছেন, ভগবানের নিত্য সিদ্ধ ভক্ত। আর নিত্য সিদ্ধ ভক্ত মানে ব্রজে যারা ভগবানের নিত্য পার্ষদ তারা ভগবানের সঙ্গে আর এসেছেন। আবার সাধন সিদ্ধ ভক্ত যারা সাধক ভক্ত, সাধনা করে যারা সিদ্ধি লাভ করেছে। এখন হ্যাঁ, যেটা বললাম যে দ্বারকা লীলাতে সাধারণত স্বর্গের দেবতারা অংশগ্রহণ করে। ভগবান যখন তার লীলা প্রকট করেন তখন তার দ্বারকা লীলায় প্রবেশ করেন স্বর্গের দেবতারা যারা ঐশ্বর্যপর ভক্ত। আর ব্রজলীলায় কারা প্রবেশ করে? যারা এই মর্তলোকের ভক্ত। এখানেই এই পৃথিবীরতে মনুষ্য জন্ম লাভের এই একটা মস্ত বড় সার্থকতা বা সৌভাগ্য। মনুষ্য জন্ম লাভ করার ফলে ভগবানের ব্রজলীলায় প্রবেশের সুযোগ লাভ। স্বর্গে স্বর্গের দেবতাদের সেই সৌভাগ্য হয় না। স্বর্গের দেবতারা যদি ভগবানের ব্রজলীলায় প্রবেশ করতে চায় তাহলে তাদের কি করতে হবে? তাহলে তাদের এই পৃথিবীতে মনুষ্য শরীর ধারণ করতে। তাহলে দেখা যাচ্ছে যে এই মনুষ্য জীবনটি স্বর্গের দেবতাদের থেকেও উন্নত জীবন চরমে। গায়ন্তি দেবা কিল গীত গানি ধন্যাস্তু এ ভারত ভূমি। এই ভারত ভূমি যেখানে কৃষ্ণ ভক্তি লাভের সুযোগ লাভ হয় সেই ভারতভূমিতে মনুষ্য জন্ম লাভের জন্য স্বর্গের দেবতারা পর্যন্ত ভগবানের কাছে প্রার্থনা করে। অর্থাৎ এইরকমই হচ্ছে মনুষ্য জন্মের লাভের সৌভাগ্য। এখানে আমাদের মনে রাখতে হবে যে ভারতবর্ষ বলতে ইন্ডিয়া বা এই স্থানটি নয়, ভারতবর্ষ হচ্ছে প্রকৃতপক্ষে ভারতবর্ষ, সারা পৃথিবীর নাম ছিল ভারতবর্ষ। কেন? কেন এই পৃথিবীতে ভা বা জ্ঞানের আলোকে মানুষেরা মগ্ন থাকতে পারে। ভা বা জ্ঞানের আলোকে রত থাকার সৌভাগ্য যে স্থানটিতে সেই স্থানটি ভারতবর্ষ। এবং যখন মানুষ সেই যে স্থানের মানুষেরা সেই দায়িত্বটি বর্জন করে পরিত্যাগ করে তখন সেই স্থানটি আর ভারতবর্ষ থাকে না। আদিতে সারা পৃথিবী ছিল ভারতবর্ষ। যখন মানুষ ভগবত ভক্তির পথ পরিত্যাগ করতে লাগলো তখন বা বৈদিক সংস্কৃতির অনুষ্ঠান বা আচরণ ত্যাগ করতে লাগলো তখন সেই স্থানটি অন্য ভারত না হয়ে অন্য স্থানে পরিণত। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই ভারতবর্ষ সংকীর্ণ হতে 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 একটা ছোট্ট স্থানে সীমিত হয়েছে। আবার সেই স্থানটিও এখন আর ভারতবর্ষ নেই, সেই স্থানটি এখন ইন্ডিয়া হয়ে গেছে অথবা হিন্দুস্থান হয়ে গেছে। ভারতবর্ষ বলে এই স্থানটিকে কেউ সম্বোধন করে আজকাল? করে কি না? হয় ইন্ডিয়া নয়তো হিন্দুস্থান। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে ভারতবর্ষটি লুপ্ত হয়ে যায়। প্রভুপাদ বলছিলেন এই সম্বন্ধে যে সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তান এই ভারতবর্ষ থেকে আলাদা, যেখানকার মানুষ ভগবত ভক্তি বা বৈদিক সংস্কৃতির অনুশীলন করবে না সেই স্থানটি আলাদা করবে। প্রভুপাদ বলছিলেন তারপরে হবে শিখিস্তান। শিখেরা বলবে আমরা কেন ইয়েতে থাকবো, আমাদের নিজেদের দেশ চাই। এবং সম্প্রতি আমরা দেখেছি ওরা খালিস্তানের দাবি করেছে। শিখিস্তান না শিখেরা, শিখিস্তান বলেনি, খালিস্তান। এইভাবে আমরা দেখতে পাচ্ছি ভারতের উত্তর পূর্বাঞ্চলে তারা সমস্ত ভারত থেকে আলাদা হয়ে যেতে চাইছে, নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়। আর ভারতবর্ষের যে স্থানটি সেটিও আর ভারতবর্ষ নেই, তারা সব হিন্দুস্তানি হয়ে গেছে। এখন কিন্তু শিল প্রভুপাদ এখন সারা পৃথিবী জুড়ে আবার ভারতবর্ষের সূচনা করছেন। তিনি কি করেছেন? তিনি এই যে বৈদিক জ্ঞান ভগবত ভক্তির তিনি আজ সারা পৃথিবী জুড়ে বিতরণ করে আজকে শিল প্রভুপাদ নতুন ভারতবর্ষ সৃষ্টি করছে। তাহলে এই যেই ভারতবর্ষে স্বর্গের দেবতারা মনুষ্য জন্ম লাভ করতে চায়, সেই ভারতবর্ষটি কোন স্থান? সেই ভারতবর্ষটি হচ্ছে ইসকন, যেখানে সারা পৃথিবী জুড়ে মানুষেরা কৃষ্ণ ভক্তির অনুশীলন করার সুযোগ পাচ্ছে। ভারতবর্ষের ভারতবাসীরা ভারতীয় সংস্কৃতি ত্যাগ করেছে, কিন্তু ভারতবর্ষের বাইরে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় সংস্কৃতির পুনরভ্যুদয় হচ্ছে। যেমন যে আমাদের যে মন্দিরগুলি পৃথিবীর যে কোনো জায়গাতে গেলে আমরা দেখতে পাই যে মন্দিরে ভক্তরা কিভাবে আচরণ করছে, তারা বৈদিক সংস্কৃতির অনুশীলন করে তারা আচরণ করছে। ভারতবাসীরা পাশ্চাত্যের অনুকরণ করে তারা কোট প্যান্ট পরছে, মেয়েরা গাউন পরছে, আর অথচ ইসকনের মন্দিরে আমেরিকান ইউরোপিয়ান এরা সব কি করছে, তারা ওদের কোট প্যান্ট খুলে তারা ধুতি পাঞ্জাবি পরছে, পরে মন্ডিত মস্তকে কণ্ঠিত আলা ধারণ করে, তিলক ধারণ করে তারা বৈদিক সংস্কৃতির অনুশীলন করছে। তাহলে আমরা এখন বুঝতে পারি যে প্রকৃত ভারতবর্ষটি কোথায়। প্রকৃত ভারতবর্ষ কি এখানে না ইসকনের মন্দিরে? এইভাবে শিল প্রভুপাদ বৈদিক সংস্কৃতির পুনর অভ্যুদয়ের সূচনা করে গেছে এবং তা প্রচারিত হবে, হচ্ছে এবং হতে থাকবে। যত বেশি করে প্রচারিত হবে তত বেশি করে এই ভারত এই পৃথিবীর কল্যাণ সাধন। যাই হোক, যে কথাটি আমি বলতে যাচ্ছিলাম আগে যে ভগবানের দ্বারকা লীলায় যারা অংশগ্রহণ করেছিলেন যাদবেরা, ভগবান স্থির করলেন যে তার লীলা সংবরণ করার আগে তাদেরকে বৈকুণ্ঠে পাঠিয়ে দিতে হবে। তিনি তার লীলার জন্য তাদেরকে নিয়ে এসেছিলেন এবং এখন তিনি তাদেরকে লীলা সংবরণ করার আগে তাদের সকলকে তাদের স্বস্থানে প্রেরণ করছে। তাই তিনি কি করলেন, যাদবদের মধ্যে এক সংঘর্ষের সৃষ্টি করলেন। সংঘর্ষের সূচনাটি কিভাবে হয়েছিল? সংঘর্ষের সূচনাটি হয়েছিল এক সময় যাদব বালকেরা শাম্ব প্রদ্যুম্ন এরা সকলে এক সময় কিছু সাধু ঋষিদের দেখে, তার ঋষিরা এসেছে তো তাদের সঙ্গে মজা করার ছলে তারা শাম্বকে, সাধারণত ঋষিরা ত্রিকালদর্শী, তারা তিন কাল অতীত বর্তমান এবং ভবিষ্যৎ এই তিনটি কালকে তারা দর্শন করতে পারে। জয় শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, জয় শ্রী শিল প্রভুপাদ কি। যেহেতু এই সমস্ত মুনি ঋষিরা ত্রিকালজ্ঞ, তাই তাদের সঙ্গে পরিহাস করার জন্য এই যাদব বালকেরা শাম্বকে এর মেয়ে সাজিয়ে আর একটা মুসল, মুসল মানে গদা, তার পেটে বেঁধে তাকে একটা গর্ভবতী রমণী রূপে সেই ঋষিদের কাছে মুনিদের কাছে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করছে, আপনারা বলতে পারেন এর ছেলে হবে না মেয়ে হবে? তখন তারা ক্রুদ্ধ হয়ে কুপিত হয়ে তারা বললেন যে এর গর্ভে এর গর্ভের ফলে তোমাদের বংশ নির্বংশ হবে, এই অভিশাপ দিলেন। এখন গর্ভ থেকে তার কি ছিল? মুসল ছিল, গদা। তো সেই সংবাদটি তারা যখন ভয় পেয়ে উগ্রসেনকে দিলেন, তখন উগ্রসেন মন্ত্রীদের সঙ্গে আলোচনা করে বিচার করলেন যে এরকম তো অভিশাপ হয়েছে, তো কি করা যায়। তখন তারা স্থির করলেন এই মুষলটিকে ইয়ে করে দাও, ঘষে ঘষে কি করে বলে পাউডার করে দাও। হ্যাঁ, তো তারা তখন করলেন কি, ওই মুষলটাকে বা শিলাতে ঘষতে ঘষতে, নদীর পাড়ে শিলাতে ঘষতে 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 মুষলটিকে ক্ষয় করে দিল। কিন্তু ওই যে শেষ অংশটা সেটা আর ক্ষয় হয়নি, একটা ছোট্ট একটা পাতলা একটা লোহার ইস্পাতের একটা অংশ সেটা তারা জলে ফেলে দিয়েছে। এখন এই যে মুষলের যে চূর্ণীকৃত মুষল, সেটা জলে ভাসতে ভাসতে গিয়ে নদীর পাড়ে সঞ্চিত হয় এবং তার থেকে কতগুলি নল সর, অর্থাৎ যে জলের মধ্যে যে নল খাগড়া হয়, যে বাঁশের মতো দেখতে কিন্তু ভেতরটা ফাঁপা, ওরকম একরকমের সি উইড, নদীর জল, একটা জলের জল উদ্ভিদ, তো সেগুলোতে উৎপন্ন হলো। আর এখন এদিকে এক সময় তারা সমস্ত যাদবেরা এক সময় তারা বনভোজন করতে গিয়ে নদীর পাড়ে তারা বাঁশ দিয়েও মারামারি করল। হ্যাঁ, এই নল খাগড়া দিয়ে মারামারি করে তারা সব একে অপরকে মেরে ফেলল। এখন ভগবানের ইচ্ছার ফলে যে একটা ফাঁপা যে নল খাগড়া সেটা বজ্রের মতো কঠিন হয়ে যেতে পারে, আর এটা তো ভগবানের লীলা। ভগবানের লীলা তিনি এমনই ভাবে ইয়ে করলেন যে ভক্তরা তার সেই লীলা শ্রবণ করে আশ্চর্যান্বিত, দেখো কি অদ্ভুত ভগবানের লীলা, তিনি যাদবদের এইভাবে নিয়ে এলেন, আবার তারই ইচ্ছার ফলে এইভাবে একটা লীলা বিলাস করে তিনি যাদবদের ফেরত পাঠিয়ে দিলেন। আর যারা অবিশ্বাসী তারা বলবে দেখো আমি বলেছিলাম না কৃষ্ণ ভগবান সমস্ত কতগুলো গল্প কথা, কতগুলো বানানো কথা, কতগুলি লোক কল্পনা প্রবণ লোক, ভাবুক লোক, এরা মন গড়া কতগুলি কথা এইভাবে রচনা করে গেছে, গল্প কাহিনী রূপকথা শুনিয়ে গেছে, আসলে এগুলো সমস্ত ছেলে ভোলানো রূপকথা, সত্য নয়। এখানে ভক্ত এবং অভক্তরা ভগবানের লীলা একই লীলা দর্শন করে তারা এইভাবে আশ্চর্যান্বিত। ভক্তদের ভগবানের প্রতি আকর্ষণ বৃদ্ধি হয় আর অভক্তদের ভগবানের প্রতি বিদ্বেষ আরো বেশি করে বেড়ে যায়। তো এইভাবে লীলা সংবরণ করলেন এবং লীলা সংবরণ করার আগে ভগবান উদ্ধবকে নির্দেশ দিয়েছিলেন তিনি যেন দ্বারকা ছেড়ে চলে যান বদরিক আশ্রমে। সেখানে মৈত্রেয় ঋষির সঙ্গে উদ্ধবের সাক্ষাৎ হয় এবং মৈত্রেয় ঋষির কাছে উদ্ধব উপদেশ শ্রবণ করে। এটাও একরকমের লীলা, কেন উদ্ধবের স্থিতি মৈত্রেয় ঋষির থেকে অনেক ঊর্ধ্বে, কেন উদ্ধব ভগবানের নিত্য পার্ষদ, আর সেই সূত্রে সেই বিচারে। কিন্তু ভক্ত ভক্তের বৈশিষ্ট্য এই যে তিনি সব সময় অন্যকে অমানি এবং মানদ, তিনি নিজের জন্য সম্মানের প্রত্যাশা না করে তিনি অন্যদের যথার্থ সম্মান প্রদর্শন করেন। উদ্ধবের মনোভাব এই নয় আমি মৈত্রেয় ঋষি থেকে বড় ভক্ত, আমি কেন মৈত্রেয় ঋষির কাছে শুনতে, পক্ষান্তরে দেখতে পাচ্ছি উদ্ধব মৈত্রেয় ঋষির কাছে গিয়ে আপনি কিছু উপদেশ প্রদান করুন। মৈত্রেয় ঋষি বললেন ভগবান তোমাকে শোনাবার জন্য কতগুলো উপদেশ আমাকে দিয়ে গেছে তোমাকে বলার জন্য। তেমনি ভগবানের নিজের লীলাতেও আমরা দেখতে পাই, ভগবানের লীলাতেও দেখতে পাই যে তিনি তার ভক্তদের সম্মান প্রদর্শন করেন। অনেক সময় লোকেরা বুঝতে পারে না, ভুল করে, তারা বলে যে শিব নারায়ণ থেকে বড়, কেন নারায়ণের অবতার হচ্ছে রামচন্দ্র, আর রামচন্দ্র শিবের পূজা করেছে। তো যেহেতু রামচন্দ্র শিবের পূজা করেছে, সুতরাং শিব রামচন্দ্র থেকে বড়। কিন্তু ভগবান ভক্তের পূজা করে, ভক্তের এইভাবে তার ভক্তের মর্যাদা প্রতিষ্ঠা করে। একটা তার একটা অপূর্ব সুন্দর দৃষ্টান্ত হচ্ছে যে সুদামা বিপ্র, সুদামা ব্রাহ্মণ ভগবানের কাছে গেছেন দ্বারকায়। ভগবান কি করলেন, নিজে তার পা ধুয়ে দিলেন, সে পাদদক তিনি গ্রহণ করলেন। তাহলে এইভাবে যে ভগবান তার ভক্তের মর্যাদা স্থাপন করেন। কিন্তু উদ্ধব কি কখনো সুদামা বিপ্রে কখন মনে করেছে যে যেহেতু কৃষ্ণ আমার পা ধুয়ে দিয়েছে, সুতরাং আমি কৃষ্ণ থেকে বড় হয়ে গেছি, অথবা কৃষ্ণ ক্ষত্রিয় আমি ব্রাহ্মণ সুতরাং আমি কৃষ্ণ থেকে বড়? না, ভক্ত সর্বদাই ভগবানের পূজা করেন আর ভগবানও ভক্তের মর্যাদা স্থাপন করেন। তো এইভাবে ভগবান তার লীলা বিলাসের মাধ্যমে তিনি ভক্তদের আনন্দ বিধান করেন। এই যে পরিত্রাণায় সাধু নাম, এই পরিত্রাণায় সাধু নাম পরিত্রাণ ঠিক নয়, ভগবান সাধুদের সঙ্গ দান করার জন্য তিনি আসেন। এবং যারা ভক্তেরা যারা ভগবানের সান্নিধ্য লাভের জন্য উদগ্রীব হয়ে আছেন, তাদেরকে তাদের সঙ্গদান করার মাধ্যমে ভগবান তাদের আনন্দ বিধান করেন। ভক্তদের পরিত্রাণ, ভগবান পরিত্রাণের জন্য সব ভগবানকে আসতে হয় না। ভগবান তার মায়া শক্তি দিয়ে, দেবীকে দিয়ে ভক্তদের রক্ষা করতে পারে, অনেক সময় তারা করেন। যেমন জড়ভরতের আমরা দেখতে পাই, জড়ভরতের কাহিনী, যে ডাকাতেরা যখন তাকে দেবীর কাছে বলি দিতে নিয়ে গেল, দেবী তার বিগ্রহ থেকে প্রকাশ হয়ে তিনি সেই সমস্ত দস্যুদের তিনি সংহার করলেন। এইভাবে ভগবান তার ভক্তদের রক্ষা করার জন্যই কেবল নয়, তার ভক্তদের আনন্দ বিধান করার জন্য আসে। এবং সেই লীলা বিলাস করে তিনি ভক্তদের আনন্দ প্রদান করেন, এবং ভক্তরাও তার সেই লীলাতে অংশগ্রহণ করে ধন্যাতি ধন্য হন, এবং এইভাবে ভগবানের মহিমা প্রকাশিত। এখানে এই শ্লোকটিতে তাই শ্লোকটির তাৎপর্য ছিল, প্রভুপাদ একটি সুন্দর বর্ণনা দিয়েছেন যে ভক্ত এবং অভক্তদের মধ্যে যখন সংঘর্ষ হয়, তখন সেই সংঘর্ষের ফলে ভগবান আবির্ভূত হন। ঠিক যেমন যে কোন দুটি বস্তুর মধ্যে সংঘর্ষের ফলে বিদ্যুতের বা অগ্নি উৎপন্ন হয়, ঠিক তেমনি ভক্তের সঙ্গে অভক্তদের সংঘর্ষের ফলে ভগবান আবির্ভূত হন। অভক্তদের সংহার করার জন্য, এবং ভক্তদের কেবল রক্ষা নয়, ভক্তদের তার সঙ্গদান করে আনন্দ বিধান করে। তোমরা ফিজিক্স ওটা করেছ, পশম আর স্টিক, ইয়েটা স্টিকটা কি কাঁচের উপরে, কাঁচের সঙ্গে সিল্ক, আর ইয়ে পশমের ওটা এবোনাইট, এবোনাইট রড, ওটা সংঘর্ষের ফলে কি হয়? আর শীতের সময় নিজেরাও দেখেছো কখনো যে সোয়েটারটা থেকে ইয়ে বেরোচ্ছে, স্ফুলিঙ্গ বেরোচ্ছে, ওটা আমাদের শরীরের সঙ্গে ঘর্ষণের ফলে পশমের থেকে বিদ্যুৎ উৎপন্ন। এইভাবে সংঘর্ষের ফলে বিদ্যুতের বিদ্যুৎ উৎপন্ন। সেই দৃষ্টান্তটি দেওয়া হচ্ছে যেন ভক্ত এবং অভক্তের মধ্যে যে সংঘর্ষ হয়, ভক্তরা তো কখনো সংঘর্ষ করতে যায় না, ভক্তরা নিরীহ, তারা কোনো কিছু কারোর সঙ্গে ঝগড়াঝাটি মারামারি করতে যায়। কিন্তু অভক্তেরা ভক্তদের গায়ে পড়ে তাদের অনিষ্ট সাধন করার চেষ্টা করে, আর ভক্তরা তখন কি করে, ভক্তরা কি তখন লাঠিসোঁটা নিয়ে তাদের সঙ্গে লড়াই করতে যায়? না, ভক্তরা বলে ঠিক আছে, তুমি যেমন যীশু খ্রিস্ট তিনি বলছেন যে তুমি যদি আমার কেউ যদি তোমার বাঁ গালে চড় মারে তাহলে তুমি তাকে তার ডান গালটা বাড়িয়ে, হ্যাঁ আরেকবার ঠিক আছে আরেকটা একটা মেরেছো আরেকটা মারো। এটি হচ্ছে ভক্তের মনোভাব। ভক্ত কখনো সংঘর্ষে যায় না, ভক্ত সংঘর্ষ থেকে দূরে থাকে। কিন্তু অভক্তেরা ভক্তদের অনিষ্ট সাধনে সবসময় তৎপর থাকে, তখন ভক্তদের রক্ষা করার জন্য ভগবান আবির্ভূত। সে কথাই উদ্ধব এখানে বলছেন ভগবানের মহিমা কীর্তন করে, শশান্ত রূপে শীতরই স্বরূপৈর অভ্যর্থমানে সনুকম্পিতাত্মা পরাবরেশ মহদংশ যুক্ত অজোপি জাত ভগবান যথাগ্নি। হরে কৃষ্ণ, জয় শ্রী প্রভুপাদ। কারো কোনো প্রশ্ন আছে? অদ্বৈত ভগবান যখন অবতীর্ণ হন সপার্ষদ স্বীয় ধাম সহ অবতর, তিনি তার পার্ষদ এবং তার ধাম সহ তিনি অবতীর্ণ স্বয়ং ভগবান। তিনি যখন আসেন তখন তিনি তার ধাম নিয়ে আসেন, হ্যাঁ, এবং সেই ধামে যারা তার পার্ষদ তারাও তার সঙ্গে আসে, এবং সেই যে ধাম সেই ধামের তিনটি অংশ, একটি হচ্ছে বৃন্দাবন, মথুরা এবং দ্বারকা। এই যে বৃন্দাবন, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি বৃন্দাবন ছেড়ে কোথাও যান না। বৃন্দাবনং পরিত্যজ্য কুত্র কদাপি ন গচ্ছতি, তিনি বৃন্দাবন পরিত্যাগ করে কখনো কোথাও যান না। তাহলে তিনি যে মথুরায় গেলেন তা কি করে হলো? মথুরাতে যে কৃষ্ণ গেলেন, হ্যাঁ, তিনি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ নন, তিনি হচ্ছেন বাসুদেব কৃষ্ণ। কংসকে মারার জন্য যে কৃষ্ণ গেলেন তিনি হচ্ছেন বসুদেব তনয়, বসুদেব দেবকীর পুত্র বাসুদেব কৃষ্ণ। আমরা শ্রীমদ ভাগবতে দেখতে পাই যে শ্রীকৃষ্ণ যখন অক্রূর যখন কৃষ্ণ বলরামকে নিয়ে যাচ্ছেন তখন দ্বারকার ব্রজের সীমানে যমুনাতে তারা স্নান করতে গেল, তখন অক্রূরও সেখানে স্নানরত কৃষ্ণ বলরামকে চতুর্ভুজ রূপে দর্শন করল, মনে আছে? আচ্ছা, এখন তখন ওই স্নান সেরে রথে যে উঠলেন তিনি হচ্ছেন বাসুদেব কৃষ্ণ, আর ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ ওখান থেকে বৃন্দাবনে ফিরে গেলেন। এই বাসুদেব কৃষ্ণকে নিয়ে অক্রূর মথুরায় এসেছিল। অসুর সংহারের কাজটি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের কাজ নয়, তার মধ্যে তার শরীরে যে বিষ্ণু রয়েছেন সেই বিষ্ণু অসুর সংহার করে, অর্থাৎ এই যে কংসকে সংহার করলেন, হ্যাঁ, বাসুদেব কৃষ্ণ করলেন, ওই যে বিষ্ণু যে রয়েছেন তার শরীরে তিনি করলেন। আর তাহলে প্রশ্ন হতে পারে, তাহলে কেন কৃষ্ণকে ব্রজে দেখা গেল না 100 বছর, এত দীর্ঘকাল শ্রীকৃষ্ণ ব্রজে নেই? না, প্রকৃতপক্ষে কৃষ্ণ ব্রজে রয়েছেন, ব্রজবাসীদের সঙ্গে তিনি লীলাবিলাস করছেন, কিন্তু তারা যোগমায়ার দ্বারা প্রভাবিত হয়ে তারা ভাবছেন কৃষ্ণ যখন তাদের সঙ্গে লীলাবিলাস করছেন মনে করছেন এটা স্বপ্ন, তারা বাস্তবটিকে মনে করছেন স্বপ্ন আর স্বপ্নটিকে মনে করছেন বাস্তব। হ্যাঁ, এইটি হচ্ছে যোগমায়ার প্রভাব। প্রকৃত কৃষ্ণ বৃন্দাবনং পরিত্যজ্য পুত্র কদাপি, বা এই যে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, তিনি বৃন্দাবন ত্যাগ করে কখনো কোথাও যান না। সে সম্পর্কে মহাপ্রভু শিক্ষা সম্বন্ধেও সেই কথা বলা হচ্ছে। শ্রীনাথ চক্রবর্তী বলছেন যে আরাধ্য ভগবান ব্রজেশত নয়, যে আরাধ্য ভগবান হচ্ছেন ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ। হ্যাঁ, তিনি বলছেন না হ্যাঁ যে বাসুদেব নন্দন কৃষ্ণ, বসুদেব নন্দন কৃষ্ণ বা দেবকী নন্দন কৃষ্ণ, বলছেন বলছেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, তিনি হচ্ছেন আরাধ্য ভগবান। আবার সেটাকে কনফার্ম করার জন্য বলছেন যে স্তদ্ধাম ও বৃন্দাবনম, হ্যাঁ তার ধাম হচ্ছে বৃন্দাবন, মথুরা নয়, দ্বারকা নয়, বৈকুণ্ঠ নয়, বৃন্দাবন। এবং রম্মা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেনা যা করবি, ব্রজবধূরা যেভাবে তার আরাধনা করেছিলেন সেইটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভক্তি, ভক্তির পরাকাষ্ঠা। তদ্ধাম বৃন্দাবনম রম্মা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেনা যা করবি, তার প্রমাণ কি? শ্রীমৎ ভাগবতম তোমানম অমলম, অমল পুরাণ শ্রীমৎ ভাগবত হচ্ছে তার প্রমাণ। এবং প্রেমা পুমার্থ মহান, প্রেম হচ্ছে জীবনে চরম পুরুষার্থ, পঞ্চম পুরুষার্থ, ভুক্তি মুক্তি সিদ্ধি নয়, মুক্তি নয়, মুক্তির উপরে। এমনকি যে বৈকুণ্ঠের যে ভক্তি, সারুপ্য সামীপ্য শালক্য শাস্তি, সেটিও নয়, শুদ্ধ নির্মল প্রেম। প্রেম হচ্ছে প্রেমা পুমার্থম। শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদম, এইটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মত। তত্রাদর না পর, সেটি আদরের সঙ্গে গ্রহণ করে, অন্য কিছু গ্রহণ করে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণের কৃষ্ণের তিনটি প্রকাশ, দ্বারকেশ কৃষ্ণ, মথুরেশ কৃষ্ণ আর ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। দ্বারকেশ কৃষ্ণ পূর্ণ, মথুরেশ কৃষ্ণ পূর্ণ তর, আর ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ পূর্ণতম। এই যে পূর্ণ লীলা পুরুষোত্তম যে শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ। মথুরেশ কৃষ্ণ, দ্বারকেশ কৃষ্ণ, আর সেই যে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের সঙ্গে ব্রজের যে সম্পর্ক, অর্থাৎ এই যে সখ্য বাৎসল্য এবং মধুর, এই তিনটি সম্পর্কে সম্পর্কিত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্যই শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এসেছে। এসে তিনি কি করছেন? ওই বৃন্দাবনে প্রবেশের পথটি তিনি সুগম করে দিয়েছেন, তা না হলে বৃন্দাবনে প্রবেশ সম্ভব নয়। কেবল ভগবানের লীলা যখন তিনি বিলাস করেন, তখনই কেবল কয়েকজন মাত্র মুষ্টিমেয় কয়েকজন ভক্ত, যারা সাধন সিদ্ধ ভক্ত, অর্থাৎ দণ্ডকারণ্যের ঋষিরা এবং উপনিষদের প্রতীক স্বরূপ যে সমস্ত ঋষিরা, শ্রুতি চারী, তারা কেবল মুষ্টিমেয় কয়েকজন ব্রজলীলায় প্রবেশ করতে পারে। কিন্তু জনসাধারণের পক্ষে ব্রজলীলায় প্রবেশ করা, সাধারণ সাধারণ জীব নয়, এমনকি দ্বারকা বা এমনকি বৃন্দাবন, এমনকি বৈকুণ্ঠে বাসীদের পক্ষেও বৃন্দাবনে প্রবেশ করা সম্ভব। যারা বৈকুণ্ঠে রয়েছেন ভগবানের পার্শ্বদ, ভগবানের বৈকুণ্ঠ পার্শ্বদদের পক্ষেও বৃন্দাবনের প্রবেশ সম্ভব নয়। তাই জন্য বলা হচ্ছে যে কেবল ব্রহ্মারও দুর্লভ নয়, শিবেরও দুর্লভ নয়, লক্ষ্মীরও দুর্লভ এই কৃষ্ণপ্রেম। লক্ষ্মীদেবী কৃষ্ণের ব্রজলীলায় প্রবেশ করার আকাঙ্ক্ষা প্রকাশ করলেন নারায়ণের কাছে। নারায়ণ বললেন যে তুমি যদি ব্রজলীলায় প্রবেশ করতে চাও, তাহলে কোন ব্রজ গোপীর অনুগামী হয়ে তোমাকে ব্রজলীলায় প্রবেশ করতে। লক্ষ্মীদেব বললেন, আমি লক্ষ্মী, আমার পক্ষে কারো অনুগামী হওয়া কি করে সম্ভব? তাহলে হ্যাঁ, আমি তো কারো কাছে মাথা নিচু করতে পারবো না, আমি লক্ষ্মী, আমি নারায়ণের তোমার নিত্য সহচরী, তুমি পরমেশ্বর ভগবান তোমার নিত্য সহচরী, আমি আমি কি করে কারোর কাছে মাথা নত করব? নারায়ণ বললেন, তাহলে তোমার ব্রজে প্রবেশও হবে না, সম্ভব হবে। এইটি হচ্ছে রাগানুগ ভক্তির প্রকৃত তাৎপর্য। রাগাত্মিকা ভক্ত হচ্ছেন ব্রজবাসীরা, ব্রজে যে কৃষ্ণের নিত্য পার্ষদ তারা হচ্ছেন রাগাত্মিকা ভক্ত। এখন এই যে রাগাত্মিকা ভক্তদের যে অনুগমন করা, সেটিই হচ্ছে রাগানুগ ভক্তি। অর্থাৎ এই রাগানুগ ভক্তির মাধ্যমেই কেবল ব্রজে প্রবেশ করা। তখন এভাবে আমরা দেখতে পাচ্ছি যে লক্ষ্মীদেবীও, লক্ষ্মীদেবীর পক্ষেও ব্রজে প্রবেশ দুর্লভ। অবশ্য চরমে কি হলো, লক্ষ্মীদেবীকে, লক্ষ্মীদেবী কঠোর তপস্যা করলেন, তপস্যার ফলে কৃষ্ণ এসে লক্ষ্মীদেবীকে জিজ্ঞাসা করছেন, তুমি লক্ষ্মী তুমি কেন এইভাবে কঠোর তপস্যা করলে? তখন লক্ষ্মীদেবী তার মনোভাব ব্যক্ত করলেন, তখন কৃষ্ণ তাকে তার বক্ষে ধারণ করে রয়েছেন। এই যে লক্ষ্মীদেবী শ্রীকৃষ্ণের বক্ষে রয়েছেন, সেইটি হচ্ছে শ্রীবৎস। কিন্তু কৃষ্ণ তার ব্রজলীলা সম্পাদন করার পরে তিনি বিচার করলেন যে আমি আমার এই ব্রজলীলা প্রকাশ করলাম, কিন্তু কেউ এই ব্রজলীলায় প্রবেশ করবে কি করে? কেননা স্বাভাবিকভাবে সকল আমার ভক্ত বৈধিভক্তিতে আমার আমার সেবা করব, এবং বৈধিভক্তির চরম পূর্ণতা যখন সিদ্ধি লাভ হবে তখন তারা বৈকুণ্ঠে উন্নীত হবে। ব্রজে প্রবেশ তাহলে কি করে? বৈকুণ্ঠ থেকে তো ব্রজে প্রবেশ সম্ভব হবে। তাই কৃষ্ণ ভক্তভাব অবলম্বন করে ভক্তরূপে ভগবান রূপে এলেন, ভক্তরূপে এলেন, আর সেই ভক্তকে যখন বৈধি ভক্তি সহকারে তার সেবা হচ্ছে, ভক্তি হচ্ছে, তার ফলে ব্রজে প্রবেশ সম্ভব। আচ্ছা, এখানে দুটো দিক দিয়ে আমরা বিচার করতে পারি যে রাগানুগা ভক্তি ছাড়া ব্রজে প্রবেশ হবে না। রাগানুগা ভক্তি মানে রাগাত্মিকা ভক্তের অনুগমন করে যে ভক্তি, সেই ভক্তির ফলেই কেবল ব্রজে প্রবেশ সম্ভব। তাহলে কৃষ্ণ যে এলেন চৈতন্য মহাপ্রভু রূপে, তিনি কিভাবে এলেন? রাধারানীর ভাব নিয়ে এলেন। তাহলে মহাপ্রভুর অনুগমন মানে রাধারানীর অনুগমন হচ্ছে। তাহলে রাগাত্মিকা ভক্তদের মধ্যে রাধারানীর থেকে বড় আর কে আছে? রাধারানীর থেকে অধিক আর কে? অতএব মহাপ্রভুর অনুগমন করা মানেই হচ্ছে প্রকৃত রাগানুগ ভক্তি সম্পাদন করা। বুঝতে পারলে? মহাপ্রভু এখন বৈধি ভক্তির মাধ্যমেই ভগবানের আরাধনা হবে। শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিকী হরের ভক্তির উৎপাতৈব কল্পত। শ্রুতি স্মৃতি পুরাণ পঞ্চরাত্র বিধি, এই এই এতে যে বিধি রয়েছে শাস্ত্রবিধি, এই শাস্ত্রবিধি উল্লঙ্ঘন করে যদি ভগবত ঐকান্তিক ভাবেও যদি ভক্তি হয় সেটি কেবল উৎপাতেরই সৃষ্টি করে, উৎপাতৈব কল্প। অতএব ভক্তি সবসময় বৈধি ভক্তি সহকারে, কিন্তু সেই জন্যই ভগবান ভক্তরূপে এলেন। এই যে ভক্তরূপে ভগবানকে যখন বৈধি ভক্তি সহকারে যখন তার সেবা হচ্ছে, তখন তাকে এই মহাপ্রভুকে কিভাবে দর্শন হচ্ছে? চরমে রসরাজ মহাভাব দুই, রসরাজ কৃষ্ণ আর মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধারানী, এই দুজনেই যখন একত্রীভূত হন তখন তিনি হচ্ছেন মহাপ্রভু। এখন এই কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে চরমে তাহলে কিভাবে দর্শন হচ্ছে? ভক্তি চরম ইয়েতে পরিণতিতে রামানন্দ রায় যেভাবে মহাপ্রভুকে দর্শন করলেন রাধা কৃষ্ণের রূপে, এবং এইভাবে যখন রাধাকৃষ্ণ রূপে যখন দর্শন হচ্ছে, তখন সেই দর্শনটি কোথায় হচ্ছে? রাধাকৃষ্ণকে দর্শন কোথায় হচ্ছে? ব্রজে হচ্ছে, বৃন্দাবনে। এইভাবে ব্রজে ভগবানের লীলায় প্রবেশ সম্ভব কেবল মহাপ্রভুর আরাধনা করার মাধ্যমে। আর মহাপ্রভুর বৈধি ভক্তি সহকারে মহাপ্রভুর আরাধনা কিভাবে হচ্ছে? যজ্ঞই সংকীর্তন প্রায়ই যজন্তি হি সুমেধাস। এইভাবে শ্রীকৃষ্ণ ব্রজে প্রবেশের এক অপূর্ব সুন্দর সুযোগ করে দিয়ে গেছে। শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এসে তিনি সেই সুযোগটি প্রদান করলেন। তাই মহাপ্রভুকে বলা হচ্ছে মহাবাদান্যে, নমো মহাবাদান্যায়। কেন? কৃষ্ণ প্রেম প্রদায়ত। এই কৃষ্ণ প্রেম এতই দুর্লভ, যেটা আমি বললাম ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যায়। কেবল ব্রহ্মারও দুর্লভ নয়, শিবেরও দুর্লভ, লক্ষ্মীরও দুর্লভ, সেটি তিনি সকলকে দিচ্ছেন। তাই রূপ গোস্বামী বিচার করছেন এই যে প্রেম, হ্যাঁ, এটি তো সকলের দুর্লভ, আর এই প্রেমটি কে এইভাবে বিতরণ করতে পারে? হ্যাঁ, এই প্রেম এইভাবে কার পক্ষে বিতরণ সম্ভব? এই প্রেম তো এইভাবে নারায়ণের পক্ষে দেওয়া সম্ভব। ব্রহ্মার কথা তো হ্যাঁ রইল, শিবের কথা, নারায়ণের পক্ষেও এই প্রেম দেওয়া সম্ভব। তাহলে এই প্রেম কে দিচ্ছেন? অতএব যিনি দিচ্ছেন কৃষ্ণায়, কৃষ্ণ চৈতন্য নাম, তিনি নিশ্চয়ই শ্রীকৃষ্ণ স্বয়ং। হরে কৃষ্ণ। হ্যাঁ, উদ্ধব গেলেন, কিন্তু গিয়ে কি করলেন? তিনি ওখানে থেকে গেলেন, ফিরে এলেন, কিন্তু তিনি কি বাসনা প্রকাশ করলেন? তিনি কি মনোবাঞ্ছা এ করলেন? তিনি বৃন্দাবনে কিমপি গুল্ম অশোধী নাম, যে তিনি ইয়ে করছেন, তিনি তার তিনি মনের ভাব প্রকাশ করে এইভাবে ইয়ে করছেন যে আমি যেন বৃন্দাবনে একটা গুল্ম বা ঔষধি হয়ে থাকতে পারে, তৃণগুল্ম হয়ে থাকতে পারে। এবং উদ্ধব বৃন্দাবনে রয়েছে এইভাবে একটি গুল্ম রূপে, একটি লতা রূপে তিনি আছেন, তিনি মান সরোবরের পাশে। তাহলে দেখা যাচ্ছে যে দ্বারকা যিনি শ্রেষ্ঠ ভক্ত, তিনি চায় দ্বারকায় শ্রীকৃষ্ণ যিনি শ্রেষ্ঠ ভক্ত, তিনি আকাঙ্ক্ষ করছেন যে তিনি যেন বৃন্দাবনের একটা তৃণ অথবা গুল্ম হয়ে তিনি থাকতে পারেন। এখানে বৃহৎ ভাগবতামৃতে এই প্রশ্ন করা হচ্ছে উদ্ধবকে, যে কেন প্রশ্ন করা হচ্ছে উদ্ধবের এই উক্তিটির সম্বন্ধে, যে কেন তিনি একটি গুল্ম হয়ে থাকতে চাইছেন? আশা মোহ চরণ রেণু, যে গোপীদের ব্রজগোপীদের চরণ রেণু আশা করে আকাঙ্ক্ষা করে করা তিনি একটা তৃণ গুল্ম হয়ে থাকতে চাইছেন। তো এই সম্বন্ধে প্রশ্ন করা হচ্ছে যে উদ্ধব যদি গোপীদের চরণ রেণু চান, তাহলে তো তাকে পথের উপরে থাকলে তো চরণ রেণুটা পাওয়াটা সুলভ হতো, তিনি তৃণ গুল্ম হয়ে থাকতে চাইছেন। তার উত্তরে বলা হচ্ছে যে ব্রজগোপীরা শ্রীকৃষ্ণের বাঁশি শুনে যখন কৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য তারা ছুটে যান, তখন তাদের দিক বিদিক জ্ঞান থাকে না, তখন তারা পথ ধরে যাবেন না, তারা উদ্ভ্রান্তের মতো, তারা দিক বিদিক শূন্য হয়ে তারা ছুটে যাবে। অতএব তৃণগুল্ম হয়ে তাদের চরণ রেণু লাভের সম্ভাবনাটা পথের ওপরে থাকার থেকে আরো বেশি। হরে কৃষ্ণ। আজকে আমরা এখানেই শেষ করছি। জয় শিল প্রভুপাদ কি। জগদ্গুরু শিল প্রভুপাদ কি, শ্রী শ্রী গৌরনিতাই কি, শ্রী শ্রী রাধা গোবিন্দ শ্রীমন মহাপ্রভু কি, শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, সমবেত ভক্তবৃন্দ কি, গৌর প্রেমানন্দে হরি।